মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদান চ্যানেলের দর্শক, অনুষ্ঠান মহিমান্বিত রমজান, রমজানের এই মোবারকময় মুহূর্তে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আপনাদেরকে রমজানুল মোবারকের এই মুহূর্তটি, ইবাদতময় মুহূর্তটি, এই আনন্দময় মুহূর্তটি আরও দ্বিগুণ করে দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি যে আমরা বিভিন্ন মাদানী ফুল, বিভিন্ন মাসালা আপনাদেরকে বলার জন্য। দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নাত খাই স্নাইব এবং সাথে সাথে আমাদের কামাল ভাই মোবাল্লিক হিসেবে, ইনশাআল্লাহ তিনি তার কাছ থেকেও ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আর আজকে আমাদের যেই অনুষ্ঠান মহিমান্বিত রমজান, এই অনুষ্ঠানের এই আলোচনার বিষয় হচ্ছে গুদামজাত করা কেমন। অনেক ব্যক্তি এমন আছে যারা এই সারা বছর তো গুদামজাত করে থাকেন এবং রমজান মাসেও গুদামজাত করে থাকেন এবং তার মাধ্যমে মানুষের, মুসলমানের কষ্ট হয়ে থাকে। ইনশাআল্লাহ আমরা সেই ব্যাপারে আজকে আলোচনা করবো। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রথমে একটি হাদিস পাক শুনে নিই। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওনার লিখিত যেই রমজান নিয়ে যেই কিতাব ফয়জানে রমজান আমার হাতে আছে এখন, ফয়জানে রমজান থেকে একটি হাদিস পাক আমি আপনাদেরকে বলবো, যেটি আমির আহলে সুন্নাত এখানে কাঞ্জুল উম্মাল কিতাব থেকে তিনি লিখেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফ, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পড়ে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। দর্শক, খুবই সুন্দর একটি এবং সময় উপযোগী একটি দরুদ পাক আমরা আপনাদেরকে বলেছি যে জুমার দিন যে ব্যক্তি 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক, আল্লাহ তালা আমাদেরকে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। শুধু 200 বার নয়, আমি বলবো আপনাদেরকে যদি সম্ভব হয় রমজান মাসে কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পড়ার চেষ্টা করুন। আসুন আমরা প্রথমে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের সাথে নাত খাই ইসলামী ভাই আছেন, ইনশাআল্লাহ প্রথমেই আমাদের অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে একটি নাত শোনাবো।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله کے پر بے کرتے برنونا تمہاری شان یا رسول شاید করেন যখন তোমার গুণগান ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ মনপরূপ গড়েছে খুদা, রূপ সে তোমার
মায়াবী সুর
সুরত দু জাহানের মায়াবী সুরত প্রিয় সে ভারিয়ার সুল দু জাহানের মায়াবী সুরত প্রিয় সে ভারিয়ার সুল উঁচু সে মহিমা এমনি তো তোমার দুবারে রাজা মহারাজ তোমার দুবারে রাজা মহারাজ সবাই ভিখারিয়ার সুল তোমার দুবারে রাজা মহারাজ সবাই ভিখারিয়ার সুল মায়ের মমতা হবে কি এমন করে কি তেমনি ছেলেকে আপন মায়ের মমতা হবে কি এমন করে কি তেমনি ছেলেকে আপন নিজের উম্মতের তরে তোমার যা নিজের উম্মতের তরে তোমার যা করুণা জারিয়া রসুল এমন পরূপ গড়েছে খোদা রূপ সে তোমারিয়ার সুল অলস নিদ্রায় দিবস জামি শেষ করেছি জীবন খানি অলস শেষ করেছি জীবন খানি আমাদেরই ভেবে জোরেছে তোমার নয়ন বারিয়া রসুল আমাদেরই ভেবে জোরেছে তোমার নয়ন ভারিয়ার সুল গত হয়ে যায় নামাজ আসল ভালোবাসার টান দেখালো হেদর গত হয়ে যায় নামাজ আসর ভালোবাসার টান দেখালো হেদর তোমার তাজিমে পড়ে নি নামাজ তোমার ছাড়িয়ার সুল তোমার তাজিমে পড়ে তিনি নামাজ তোমারে ছাড়িয়ার সুল জামিল রজবি শুধুই বসনা একটি মাত্র আর কিছুই না জামিল রজবি শুধুই বসনা একটি মাত্র আর কিছুই না হৃদয় জুড়ে হোক তোমার প্রেমে ইয়া রাসূল আল্লাহ হৃদয় জুড়ে হোক তোমার প্রেমে বসত বাড়ি ইয়া রাসূল হৃদয় জুড়ে তোমারি প্রেমে বসত বাড়ি ইয়া রাসূল এমন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল দো জাহানের মায়া বিসুরত প্রিয় সে ভারী রাসূল দো জাহানের মায়া বিসুরত প্রিয় সে ভারী রাসূল
কি বাত কি বাত মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমাদেরকে বারবার নসিব করুক আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে এই দোয়া দর্শক রমজান মাস মহিমান্বিত রমজান এই অনুষ্ঠান চলছে এবং নাতে পাক আমরা শুনেছি এবং ইনশাআল্লাহ আমরা এখন আলোচনায় ফিরে যাব আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গুদামজাত করা কেমন দর্শক এই ব্যবসা তো অবশ্যই হালাল কিন্তু গুদামজাত করা সেইটা সেই ব্যাপারে হাদিসে পাকও নিষেধ করা হয়েছে এবং এর দ্বারা মানুষের কষ্ট হয় তো ইনশাআল্লাহ আজকে আমরা কামাল ভাইয়ের কাছ থেকে গুদামজাত করা সম্পর্কে শুনব কামাল ভাই জি
বিসমিল্লাহির রহমানির রহিম গুদামজাত যাবা যেবা যাহারা করে
জি
তাদের জন্য ক্ষতির কারণ অনেক
জি
দেখেন স্বাভাবিকত্বে গুদামজাত করে বাজারের মধ্যে ক্রাইসিস সৃষ্টি করা
জি
মাল দাম বৃদ্ধি করে দেওয়া
জি
দুই টাকার মাল যেমন আমি এই লকডাউনের আগের দিন শশা কিনছি 20 টাকা
আচ্ছা
গতকাল কিনছি একদিন ফর ডিফারেন্স ওটা হয়ে গেছে 60 টাকা তো এই যে একটা স্বাভাবিক একটা জিনিস 20 টাকার মাল 60 টাকা কেমন হয়ে যায় এটা একটা আছে আর যারা আছে মাল সব জমিয়ে মূল্য বৃদ্ধি করে বিক্রি করে তাদের ব্যাপারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে উনি শুনেছে উনি বলে আমি শুনেছি এভাবে যে ব্যক্তি এভাবে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য বা মাল বৃদ্ধি হাসিল মূল্য নেওয়ার নিয়তে গুদামজাত করে অর্থাৎ বেশি প্রফিটের নিয়তে আল্লাহ তার উপর দুইটি আজাব দেয় একটা হচ্ছে তার দারিদ্রতা বাড়িয়ে দেবে দ্বিতীয় নম্বর আজাব হচ্ছে তাকে কুষ্ঠ রোগীর মধ্যে আক্রান্ত করবে হয়তো অনেকে বলে আমি বেশি লাভ করলে আমার দারিদ্রতা দূর হয়ে যাবে কিন্তু মুসলমানকে মানুষকে কষ্ট দিয়ে বেশি দাম নেওয়ার কারণে আল্লাহ তার দারিদ্রতা আরো বাড়িয়ে দিচ্ছে যেটা কম করার জন্য সেই দুই নম্বর পথটা নিচ্ছে তার দারিদ্রতা বেড়ে যাচ্ছে দ্বিতীয় তার কুষ্ঠ রোগের মধ্যে কি হচ্ছে গ্রেফতার হচ্ছে এখানে একটা জিনিস সাথে আরেকটা জিনিস বেশি দরকার দেখেন যে এই 20 টাকা দামের শশা কিনছে একদিন পরে যদি সে 60 টাকা দিয়ে ক্রয় করে তার দিল থেকে কি শব্দটা বের হবে এখানে একটা সে মানুষের বদদোয়া বাগিদার হয়ে যাচ্ছে মানুষ মানুষের সাথে এমন বিহেভ করি যেন তাদের দোয়া পায় দেখেন দোয়া অন্তর থেকে আসে আপনি আজকে হয়তো পয়সাওয়ালা মালদার অথবা আপনার পজিশন আছে, তাই বলে আপনি মানুষদের থেকে যেভাবে ইচ্ছা সেভাবে জবে করে নিবা, এটা তো ঠিক না। এই জন্য গুদম জাত ভালো যদি এটা সংরক্ষণের নিয়ত থাকে, গুদম জাত ভালো যখন নাই তখন পাওয়ার নিয়তে থাকে, গুদম জাত ভালো মুশকিলাতের মধ্যে যেন মানুষ সহজে পায়, কিন্তু যে গুদম জাত শুধুমাত্র মুনাফার জন্য করা হয় অর্থাৎ মানুষকে
কষ্ট দেওয়ার কারণে
আমি বেশি নেব, এই গুদম জাত বলা হচ্ছে জায়েজ নাই, অর্থাৎ এটা মানা রয়েছে। আর এই ধরনের কর্ম বলা হচ্ছে এটা বড় অপরাধী, এটা বড় পাপি, অর্থাৎ মানুষ স্বাভাবিক যত অপরাধ করে ইসলামী দৃষ্টিকোণ তো গুণা আছে। এখানে মনে করো কেউ সন্ত্রাস অস্ত্রতে গিয়ে আপনার থেকে টাকা নেয়, এরা কিন্তু মালটাকে গুদমজাত করে অস্ত্র ধরে নাই, মানুষের জানের উপর কি অস্ত্রবিহীন একটা কি সিন্ডিকেট বা প্রক্রিয়া এমনভাবে বানিয়েছে যার কারণে মানুষ মজবুরি নিতে হচ্ছে, এটা আরো বড় অপরাধী।
আচ্ছা কামাল ভাই, কেউ যদি বলে যে এটা আমি তো ব্যবসা করছি, ব্যবসা করার নিয়ে তো আমি গুদামজাত করছি এবং যখন পাবে না তখন মানুষ মানে ক্রাইসিস থাকবে তখন আমি এটাকে বিক্রি করব, আর যেহেতু আমি এতদিন পর্যন্ত এই জিনিসটাকে স্টক করেছি গুদামজাত করেছি তাহলে আমার একটা বেশি প্রফিট হওয়া দরকার, আমার আমার গুদামের ভাড়া আছে, আমার লোকজনের ভাড়া ওগুলো তুলতে হবে।
একটা জিনিস গুদম ভাড়া আছে, কস্ট আছে, যেটা আছে সেটা করে, কিন্তু 20 টাকার সস আর 60 টাকা হওয়া এটা তো বুঝে আসে না, দুই দিনে কি এমন বাড়ি গেছে। একটা আপনার যে কস্ট যে খরচা ওইটা আপনি নেন, কিন্তু আপনার মনে করো খরচা পর যে এমন তো শরীয়ত মোতাবেক আছে 40 দিনের উপর গুদম জাত করার কি ইজাজত নাই, এক। দ্বিতীয়, আপনার গুদম জাতের প্রক্রিয়ার কাজে হয়তো 100 টাকা খরচ হয়েছে, আপনি মুনাফা করেন 5 টাকা বা 10 টাকা, আপনাকে কি বলেছে 20 টাকার পিঁয়াজ 300 টাকা বিক্রি করতে, আপনাকে কি বলেছে পিঁয়াজের দাম আগে ছিল বাজারে 20 টাকা এখন হয়ে গেছে ওই পিঁয়াজটা 30 থেকে 35 টাকা, তো পিঁয়াজ তো আগেও আছে এখনও আছে বেড়ে গেছে কেন। আপনি গুদমজাত করছেন দেখবেন অনেক বান্দা এমন আছে যারা পিঁয়াজের বস্তা ফোঁসে ফোঁসে নদীতে ফেলে দিচ্ছে তারপর বিক্রি করতেছে না, কেন ও বেশি লাভ নেব, আমি কেন শত বস্তা 20 টাকা করে বিক্রি করব, আমি 40 টাকা করে দুই দিন টেকিয়ে বিক্রি করব।
আচ্ছা কামাল ভাই, এখানে একটা প্রশ্ন আছে, এর আগে আমি আমাদের ইয়াটা শুনবো, প্রশ্নটা করে যাই, সেটা হচ্ছে অনেকে মনে করেন এমন চিন্তা করে যে আমি ভালো হতে চাচ্ছি কিন্তু আমার সাথে আরো সিন্ডিকেট যারা আছে তারা আমাকে হতে দিচ্ছে না, এই ব্যাপারে আসবো। এর আগে আমাদের একটা আমরা আমাদের সেগমেন্ট প্রথম সেগমেন্ট রমজানের মাদানী ফুল সেটা আমরা শুনে নেব। জি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের জান্নাত রূপী বাণী। হযরত সাইয়দুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসের শেষ দিনে ইরশাদ করেছেন, হে লোকেরা, তোমাদের নিকট মহান ও বরকতময় মাস এসেছে, তাতে একটি রাত এমনই রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম, আর এই বরকতময় মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে ব্যক্তি এতে নফল ইবাদত করল তা হল ফরজ ইবাদতের সমান, আর যে ব্যক্তি ফরজ আদায় করেছে তা হল 70 ফরজের সমান। এ মাস ধৈর্যের আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত, আর এই মাস হচ্ছে সমবেদনা প্রকাশ ও উপকার সাধনের মাস। এ মাসে মুমিনদের জীবিকা বাড়িয়ে দেওয়া হয়, যে ব্যক্তি এতে রোজাদারকে ইফতার করায় তা তার গুনাহসমূহের জন্য মাগফিরাত এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হবে, আর যে ইফতার করায় সে তেমনই সওয়াব পাবে যেমনই পাবে রোজা পালনকারী, আর রোজা পালনকারী সওয়াব কোনো রূপ কমতি হবে না। আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমাদের এমন জিনিস নেই যা দিয়ে ইফতার করাবো। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা এর সওয়াব ওই ব্যক্তিকে দিবেন যে এক ঢোক দুধ কিংবা একটা খেজুর অথবা এক ঢোক পানি দ্বারা রোজাদারকে ইফতার করায়, আর যে ব্যক্তি রোজাদারকে পেট ভরে আহার করায় তাকে আল্লাহ তাআলা আমার হাউস থেকে পান করাবেন, ফলে সে কখনো আর পিপাসার্থ হবে না। এটা হচ্ছে ওই মাস যার প্রথম 10 দিন রহমতের মধ্যভাগের দশ দিন মাগফিরাত, আর শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তি। যে ব্যক্তি কর্মচারীর উপর এ মাসে কাজকর্ম সহজ করে দেয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্ত করবেন। এ মাসে চারটি কাজ বেশি পরিমাণে করো, সেগুলোর দুটি হচ্ছে এমন যে সে দুটি দ্বারা তোমরা আপন রবকে সন্তুষ্ট করতে পারবে, আর অবশিষ্ট দুটির প্রতি তো তোমরাই মুখাপেক্ষী। সুতরাং যে দুটি কাজ দ্বারা তোমরা আপন প্রতিপালককে সন্তুষ্ট করতে পারবে, সে দুটি কাজ হচ্ছে এক, আল্লাহ ব্যতীত অন্য উপাস্য নেই এ মর্মে সাক্ষ্য দেয়া, দুই হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। আর যে দুটি থেকে তোমরা বাঁচতে পারো না সেগুলো হচ্ছে এক, আল্লাহ তাআলার মহান দরবারে জান্নাত আশা করা, এবং দুই, জাহান্নাম থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর মাদানী ফুল শুনেছি, এবং এই রমজান মাসের, এই মহিমান্বিত রমজান মাসের আমরা কিছু মাদানী ফুল শুনেছি, হাদিসে পাক শুনেছি। এই মাসকে সম্মান করার তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহ তাআলা। জি কামাল ভাই,
এখানে সিন্ডিকেট বলেন, দলবদ্ধ বা যেটাই বলেন, বন্দা যেটা নিজের লাভ বুঝে করতেছে আর কি। দেখেন, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, আর যে আল্লাহ বলে মানুষকে এভাবে কষ্ট দিয়ে যারা গুদমজাত করে, আল্লাহ তাদের দারিদ্রতা বাড়িয়ে দেয়। এখন আপনি কেন বন্ধুর তালে পরে সিন্ডিকেট করে কাজটা করবা? এক, দ্বিতীয়,
আমি যদি না করি আমাকে তো সবাই মিলে কোণঠাসা করবে।
আমি করব না, দেখো আমি আল্লাহর দরবারে আমাকে নিজের নিজের কৃতকর্মের জবাবদিহিতা আমাকেই করতে হবে। তো যেই জিনিসটা শরীয়তে অপরাধ, গুনাহ, এই জিনিসটা আমি বন্ধুর তালে পড়ে কেন করব? এক, এখানে একটা জিনিস বেশি দেখা দরকার, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম জীবন ব্যবস্থা দানকারী, অর্থাৎ যা করে বন্দার ভালোর জন্য করে। এখন আল্লাহ বলতেছে বন্দা, নবীর হাদিস মোতাবেক তুমি কি করিও না, গুদমজাত করিও না, এটার মধ্যে তোমার আফিয়াত, এটার মধ্যে তোমার কি নাজাত, মুক্তি। আর যদি গুজমজাত করো মুনাফার নিয়তে, তোমার দারিদ্রতা আমি আরো কি বাড়িয়ে দেব। তখন আমি বন্ধুর তালে কেন পড়ব? এক, দ্বিতীয়, এতগুলা গরিব অসহায় মানুষ যারা নিত্য প্রতিদিন বাজার করে, আজকে বাজার করছে 10 টাকা, ওই মাল হয়ে গেছে 20 টাকা, তার অন্তর থেকে বদদোয়া আসবে। কারণ যার উপর বদদোয়া পড়ে মানুষের, সেই সৃষ্টি জগতের মধ্যে একজন নিকৃষ্ট জাতি, কারণ সে বদদোয়া কাজ পাওয়ার এরকম কাজটা কেন করেছে। এই জন্য আমরা মানুষের সাথে এমন বিহেভ করি যেন তাদের দোয়া পায়। কারণ দোয়া এমন একটি ইবাদত, যদি কেউ কারো দোয়া পেয়ে যায়, ওই দোয়া তাত্ত্বিকদের পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এই জন্য সিন্ডিকেট না দেখি, সমাজের উচ্চবিত্ত বা যারা যেই ধরনের ক্যাটাগরি বলি আমরা, ওগুলো না দেখি, আমরা দেখি আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত, আমরা দেখি মানুষের আসানি। তাদের সম্পর্কে উসমানের জিন্দুরাই নদী আল্লাহ তাল্লাহ একটা ঘটনা আছে, এই মনে করো দুর্ভিক্ষ জাতীয় বা অভাব জাতীয় একটা সময়, যখন গম আঠা আরবে নাই, মদিনার বাজারে নাই, তো উসমানের জিন্দুরাই নদী আল্লাহ তাল্লাহ এটা বাহাদ অন্য দেশ থেকে কি আমদানি করছে, তো তৎকালীন যারা বড় বড় ব্যবসায়ী সবাই গিয়ে হাজির হয়েছে, আপনার যত গুদমে কি মাল আপনি আনছেন, ইনপুট করছেন, এটা আমাদেরকে দিয়ে দেন, আপনাকে 100% কি করা হবে, বেনিফিট বা মুনাফা দেওয়া হবে। কিন্তু উসমানের জিন্দুরাই নদী আল্লাহ তাল্লাহ দেখেন, যখন মানুষের অভাব ক্রাইসিস দেখলো, উনি বলল এটা তো আমি আল্লাহ একজনের সাথে 700 গুণে বিক্রি করে ফেলছি। আচ্ছা, কে এমন ব্যবসায়ী আরবে যে 700 গুণ দিয়ে ক্রয় করেছে? তখন উসমানের জিন্দুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এটা আমি মাওলার দরবারে কি সওদা করেছি, আমি এটা অভাবী কষ্ট জর্জরিত অর্থাৎ দুঃখী মানুষের কাছে এমনি ফ্রিতে বিতরণ করে দেবো একটা কোণে কোণা। এটা তো হচ্ছে ব্যবসায়ীদের আলামত। আমরা তাদেরকে দেখি না, আমরা কেন পুঁজিপতি যারা শুধু নিজের চিন্তা করে? আমরা সাহাবাই কেরামের জিন্দেগি দেখি না, যারা নিজের প্রফিট দেখতো না, মানবের কষ্টে সবকিছু বিলিয়ে দিত। এটা ইসলাম শিখায়। তো ইসলাম যেটা আমাদেরকে শিখায়, এটা সবচাইতে উত্তম, সবচাইতে আলা বালা, এটার উপর আমরা আমল করি। গুদমজাত যদি করি, এমনভাবে করি যেটার জন্য মাল নষ্ট না হোক, কিন্তু এমন গুদমজাত না করি গুদমজাত করে মালের দাম বাড়িয়ে দিই, এটা ঠিক না।
আচ্ছা কামাল ভাই, মাশাআল্লাহ আমরা মাদানীফুলে একটা জিনিস শুনেছি যে রমজান মাসে কর্মচারীদের ইবাদতকে, কর্মচারীদের কাজকে যে ব্যক্তি মানে কম করিয়ে দেবে, মওকুফ করিয়ে মানে মাফ করে দেবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ
করবেন। এটা এক প্রকার দয়া, হাদিস শরীফের মধ্যে আছে দয়া করা হবে। যেমন আজকে কেউ বলে তুমি কাজ করতেছো না কেন, এটা সেটা, অনেকে এসির ভিতর বসে অনেক ধরনের কথা বলে, তো আমি বলবো আপনি একটু গিয়ে দেখো না। দেখো আজকে যারা লেবার, যিনি মালিক, এরা নিজের ইচ্ছায় লেবার হয় না, নিজের ইচ্ছায় মালিক হয় না, আল্লাহ যার মুকাদ্দরে যেটা রাখছে সেটা হয়েছে। আজকে যারা লেবারের উপরে রমজানের ক্ষেত্রে জুলুম করে বা অনেক ধরনের গালাগালি করে কাজ না করার কারণে, একটু চিন্তা করো তার জায়গায় যদি আমি হতাম, আমাকে যদি কোনো সেট কোনো মালদার যদি এই ধরনের বিহেভ করে আমার কেমন লাগতো। এই জন্য মানুষের মন জয় করার সহজ পন্থা, আসান পন্থা, তার জন্য আসানি করো, কথা দিয়ে, লেনদেন দিয়ে, অর্থাৎ উঠা বসা দিয়ে, যে কোনো কাজে কি করো আসানি করো। আসানি করলে লাভ কি? মনে করেন আপনি শ্রমিকের উপর যদি দয়া করেন, শ্রমিক আপনার উপর খুশি হবে, আপনার মালটাকে হিফাজতের সাথে লুট আনলুট করবে।
আচ্ছা কামাল, এখানে একটা বিষয় হচ্ছে, মনে করুন আমাদের রমজান মাসটা আসলে একটা আমাদের মুসলিম পাদের দেশগুলোর মধ্যে ব্যবসায়িক একটা মানে মাস হয়ে গেছে। এই মাসে মানুষ অর্থাৎ সারা বছর ব্যবসায়ীরা অপেক্ষায় থাকে যে আমি এই মাসে ভালো করে ব্যবসা করব। তো এখন ওইখানে তো আবার কাজ কর্ম আরো বেড়ে যাচ্ছে।
রমজান মাস ব্যবসার মাস না, রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, রমজান মাস হচ্ছে কোরআন পাঠ করার মাস, রমজান মাস হচ্ছে বেশি বেশি দরুদ করার মাস, রমজান মাস হচ্ছে সদকা করার মাস, খায়রাত করার মাস, অভাবী গরিব দুঃখী মানুষকে তাদের খুশি দেওয়ার মাস। রমজান মাস হচ্ছে এক কথায় বন্দা সারা বছর ইনকাম করবে, রমজান মাসে দিল কুলে খরচ করবে, মন কুলে ইবাদত করবে। এখন যে বা যারা বলে এটা ইবাদত, এরা মিসগাইড হয়ে যাচ্ছে। কারণ রমজান আল্লাহ তাআলা বন্দাকে দিয়েছে এমন একটা নিয়ামত যেটা পূর্ব কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই। এই রমজান বন্দার জন্য মাগফিরাতের কারণ, রহমতের কারণ, নাজাতের কারণ। আর এই রমজান মাস বন্দা যত যত বেশি মওলার দরবারে ইস্তেগফার করবে, ফরিয়াদ করবে, দোয়া করবে, মওলাকে রাজি করতে পেরেছে, এই রমজান তাদের জন্য সুসংবাদ বয়ে আনবে, এটা ইবাদতের মাস।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক আমরা শুনেছি যে আসলে এই মাসটি হচ্ছে ইবাদতের মাস, এই মাসটি ব্যবসার মাস নয়, এই মাসটি মানুষের উপর জুলুম করার মাস নয়। এমনিতে তো কখনো সবসময় জুলুম করা এটা তো ঠিক নয়, তবে বিশেষ করে এই মাসে রমজান মাসে কর্মচারীদের উপর আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করুন, এদেরকে আসানি দান করুন। দর্শক আমরা একটি শরীয়ত মাসালা শুনবো প্রতিদিনের ন্যায় আমাদের আরফাত ভাইয়ের কাছ থেকে।
প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাউল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কিরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে এক রোগী সুগার, ব্লাড প্রেশার ও কিডনির রোগী, রোজা রাখা তার পক্ষে সম্ভব নয়, তো এমন ব্যক্তির জন্য শরীয়তের কি নির্দেশ রয়েছে? তার জন্য একটি রোজার ফিদিয়া কত হবে? দাউল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কিরামগণ এর উত্তরে এটা বলেছেন যে রোজার পরিবর্তে ফিদিয়া আদায়ের নির্দেশ শেখে ফানি এর জন্য। শেখে ফানি ওই ব্যক্তিকে বলা হয় যিনি বার্ধক্যের কারণে এতই দুর্বল হয়ে পড়েছে যে তার দ্বারা রোজা রাখা সত্যি অসম্ভব। এখানে এটা স্মরণ রাখতে হবে যে কোনো রোগে আক্রান্ত হওয়াটা রোজা ছেড়ে দেওয়ার অক্ষমতা নয়। অবশ্যই রোগ যদি এত বেশি হয় যে রোজা রাখার কারণে তার ক্ষতি হওয়ার কারণ হবে, তবে তার শরীর সুস্থ হওয়া পর্যন্ত রোজা কাজা করার অনুমতি রয়েছে। এর পরিবর্তে মিসকিনদের খানা খাওয়ানো এটা মুস্তাহাব, তবে খানা খাওয়ানোটা তার রোজার বদলা হবে না, বরং সুস্থ যখন হবে তখন কাজা আদায় করা আবশ্যক। কিন্তু ওই অসুস্থ অবস্থায় যদি বার্ধক্য চলে আসে আর এই বার্ধক্যের কারণে বর্তমানে অথবা ভবিষ্যতে রোজা রাখার সামর্থ্য হওয়ার সম্ভাবনা না থাকলে তবে এমন ব্যক্তি শেখে ফানি এখন এই অবস্থায় কাজা রোজাসমূহের ফিদিয়া আদায় করবে। আর প্রতিটি রোজার ফিদিয়া হলো সদকায়ে ফিতির এর সমপরিমাণ, আর এক সদকায়ে ফিতির এর পরিমাণ হলো প্রায় 1920 গ্রাম, অর্থাৎ 2 কিলো থেকে 80 গ্রাম কম। গম অথবা আঠা অথবা তার মূল্য। আর যদি শেখে পানীয়ের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত না হয় তবে রোগাক্রান্ত ব্যক্তি তার ওয়ারিসদেরকে কাজা হওয়ার রোজাসমূহের ফিদিয়া আদায় করার হসিয়ত করবে। সুতরাং প্রশ্নে উল্লেখিত ব্যক্তির জন্য রোজা রাখাটা যদি তার ক্ষতির কারণ না হয়, যদিও সুস্থ ব্যক্তির তুলনায় একটু কষ্ট বেশি হয়, তা সত্ত্বেও তার উপর রোজা রাখা ফরজ এবং ছেড়ে দেয়াতে কঠিন গুণা হবে এবং পরবর্তীতে তার কাজা অবশ্যই তাকে রাখতে হবে। আর যদি রোজা রাখা তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তবে সুস্থ হওয়ার পর রোজার কাজা আদায় করা আবশ্যক হবে, আর এর পরিবর্তে ফিদিয়া আদায় করলে আদায় হবে না। আজ আমরা ফিদিয়া সম্পর্কিত মাসআলা জানতে পারলাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের আরফাত ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর মাদানী ফুল শুনেছি এবং দারুল ইফতার যে ফাতোয়া দিয়ে দারুল ইফতার লিখেছেন দিয়েছেন সেটা আমরা আরফাত ভাইয়ের মুখ থেকে শুনেছি। দর্শক, অনেকে আসলে এই সম্পর্কে ফিদিয়া নিয়ে অনেকে বিভিন্ন রকম টেনশনের মধ্যে থাকেন, বিভিন্ন রকম অর্থাৎ না জানার একটা প্রবণতা যাদের আছে, তো তারা এই যে মাদানী ফুল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আশা করি। আর যারা হয়তো এই জিনিসটা বুঝে আসেনি যাদের, তারা আবার আমাদের যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের এই অনুষ্ঠান চলছে বা ইউটিউবে আমাদের অনুষ্ঠানটা থাকবে ইনশাল্লাহ, তার থেকে আপনারা এই জিনিসটা ডাউনলোড করে এই জিনিসটা শুনে বুঝে এটার উপর আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
এখন তো বলে ডাক্তার মানা করছে।
আচ্ছা,
এখন যে ডাক্তারকে রোগীকে মানা করছে সে এর এবিলিটি রাখে কি না?
জি, এখন তো সবাই আপনাকে হাঁটু ব্যথা বললে বলে যে আপনি চেয়ারে বসে
আছেন, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, আমি বেশিরভাগ ডায়াবেটিস এখন বেশি দেখা যাচ্ছে, ডাক্তার মানা করছে রোজা না রাখলে চলবে। দেখেন, আপনি রোজা না রাখলে চলবে, রোজার তো মাপ নাই, আপনি রমজানের রোজা রাখেন নাই, আবার তো এটাকে কজা করতে হবে, তখন কি করবেন? আমি কথা বলতেছি, এটা একটু খেয়াল করেন। দেখো, রোজা মাফ
নাই, যে কোনো উপায় রাখতে হবে,
আজকে রাখতে পারেন নাই, পরবর্তীতে আপনাকে পরের মাসে রাখতে হবে। তো বাবা, আপনাকে যখন রাখতেই হবে, আপনি রোজা রাখলে মারা যাবেন এরকমও না, আপনি কেন খামাখা ডাক্তারের কথা নিজের দুকার মধ্যে ভরবা? আপনি কিসে ফানি হয়ে গেছো যে আপনার শরীর এত অক্ষম যে আপনি চলতেছো না? আপনি বাজার ঠিক মতো করতে পারো, আপনি হাঁটাচলা সব কিছু করতে পারো, আপনার সব এবিলিটি আছে, শুধু রোজার বেলাকেও আমার বেশি কিজা লাগে। ও ভাই, কিজা তো লাগবে, এটাকে এটাকে কিজা লাগার মাস, এটা তো কষ্ট সহ্য করার মাস,
ধৈর্যের মাস,
ধৈর্য ধারণ করার মাস। এখন আপনি বলতেছেন ডাক্তার মানা করছে আমার জন্য রোজা নাই, এটা কি? এটা আসলে লা ইলমি, যাকে বলা হয় ইলম না থাকার কারণ। রোজা এটা কম্পালসারি বিষয়, এটা বাধ্যতামূলক। আর যে ডাক্তার বলে, ডাক্তারকেও বলবো আমি, আপনি যদি মুসলমান হয়ে থাকো, আপনি যদি যাকে এভাবে দিচ্ছ বা তুমি রাখলে মারা যাইবা, চিন্তা করো এর অবাল আপনার উপর যদি এসে যায় তখন কি করবা? এই তো দোয়া দিচ্ছে, আমাকে ডাক্তার মানা করছে। তো এই জন্য একটা জিনিস আমরা দরমিয়ানি নিই, রোজা রাখলে আমি কি সত্যি মারা যাব, আমার বিমারি কি সত্যি বেড়ে যাবে, একটু দেখা দরকার। আর যদি এটাও দেখা দরকার, আজকে না রাখলে কিন্তু পরে রাখ। দেখেন, আজকে সবাই রোজার মৌসুম, সবার সাথে রেখে নেওয়াটা আসান
আসান সহজ,
কিন্তু আপনি শাওয়াল মাসে বা পরের মাসে সবাই কাচ্ছে, আপনি তখন রোজা রাখবেন, এটা তো আরো কঠিন হয়ে যাবে,
কঠিন হয়ে যাবে।
এই জন্য সবার বোঝা দরকার, যারা এই ধরনের বাহানা দেয়।
আর তবে একটা বিষয় হচ্ছে, যেটা পরীক্ষিত যেটা রমজান মাস, এটি আসলে আল্লাহ তাআলার রহমতের মাস। আর রমজান মাসে এটা আসলে রোজাটা রাখা একদম সহজ হয়ে যায়। আপনি অন্যান্য দিন যে রোজাটা রাখলে যে কঠিনটা, যে নিজের মধ্যে যে কষ্টটা হয়, রমজান মাসে তেমন একটা কষ্ট হয় না। এটা আল্লাহ তাআলা ওই মানুষকে রোজাদার রোজা আপনার রোজা পালনকারীর জন্য এটাকে সহজ করে দেন, আল্লাহ তাআলার দয়া এটার মানুষের উপর হয়। তাই আমরা বলবো যে যতই কষ্ট হোক আপনি রোজা রাখুন। দেখুন, আপনি দুনিয়াতে হয়তো সামান্য কিছু কষ্ট করছেন, একটু কষ্ট করছেন, ইনশাআল্লাহ আখিরাতে এটার ফল আপনি উত্তম রূপে পাবেন।
দেখো, আপনি আজ নয় কাল মৃত্যু অবধারিত।
জি,
আর আমি তো চাই আল্লাহ আমাকে রোজার মাসে মৃত্যু দাও।
আমিন।
তো কেউ যদি রোজা রেখে মৃত্যু বরণ করে, কিতাবে আছে তার কবরের আযাব হবে না।
জি
ও ভাই, আল্লাহ তাআলা দয়াই দেয়। এই মাস বছর একবার আসে, এই মাসের জন্য সারা বছর জান্নাতকে সজ্জিত করা হয়। তো এই মাসে রোজা আমি পালন না করি কে করবে? তো আমি বলবো, যতই কষ্ট হোক আমার রোজা পালন করার ক্ষেত্রে আগ্রহী হই, এটা আমাদের জন্য ইনশাল্লাহ আসানি হবে।
ইনশাল্লাহ ইনশাল্লাহ। কামাল ভাই, যেটা আমরা আলোচনা করছিলাম যে গুদামজাত নিয়ে, তো এই ব্যাপারে আমরা যদি আরো কিছু,
ওইখানে একটা কথা আপনি বলছিলেন যে কি একটা প্রশ্ন করছিলেন, সে ভুলে গেছি আমি। গুদামজাত প্রক্রিয়া যেটা করা হয়, যেটা করা হচ্ছে তাদের সম্পর্কে আবু দাউদ শরীফ এবং মুসলিম শরীফের একই এই হাদিস দুটো কিতাবে আছে। হায়াত নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এভাবে যে ব্যক্তি বেশি দামের আশায় মাল গুদামজাত করলো সেই গুনাগার, অর্থাৎ গুনার কাজ করলো, বেশি লাভ পাওয়ার আশায় যে গুদামজাত করলো। এখন বেশি লাভ হয়তো কণিকের বেশি প্রফিট আমি পাবো, কিন্তু মাওলার দরবারে কি হয়ে গেলাম, পাপি হয়ে গেলাম, গুনাগার হয়ে গেলাম, এই জিনিসটা চিন্তা করা দরকার। দেখেন আজকে আমি মানুষকে কষ্ট থেকে মুক্তি দেওয়া এটা বড় ইবাদত, মানুষের সাথে ভালো বিহেভ আচরণ করা এটা বড় ইবাদত। এখন আমি জেনে আর মানুষকে কষ্টে ফেলানো এটা গুনাহে কবিরা, মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া। তো এখন যেবা যাহারা গুদামজাত প্রক্রিয়া করে দাম মূল্য বৃদ্ধি নেওয়ার আশায় সঞ্চয় করে, তারা একটু চিন্তা করা দরকার, এই সঞ্চয়টা কি আমার কবরে যাবে, এই দৌলতগুলা কি আমার কবরে যাবে, এই যে জায়গা জমিন আমি নিচ্ছি বা সঞ্চয় করতে এটা কি কবরে যাবে, যাবে না। একটা জিনিস চিন্তা করো না, যারা সমাজের মধ্যে মানুষকে ক্রাইসিস ফেলে বেশি লাভে ব্যবসা করে, ওই এলাকার দোকানদারের সম্পর্কে লোকেরা কি বলে, বড় ভাই বড় কি, সবাইকে কি জবে করে, শুধু ঠগায়, বেশি লাভ নেয়, তার সাথে খারাপ কি একটা বাক্য লোকেরা বলে থাকে। তো আমি বলবো, আমি দুদিনের জিন্দগিতে আসলাম, কেন আমার এই হায়াতটাকে খারাপ নামে পরিচিত হোক, অমুক লোকটা বেশি মানুষকে কি করে কষ্ট দেয়, দ্রব্য মূল্য বেশি নেয়। আর স্বাভাবিক যারা মানুষকে ভাবে ঠগায় তাদের থেকে সমাজ লোকজন সর্বদা দূরে থাকতে কি করে পছন্দ করে, আর অনিচ্ছায় অফার করে তাদের কাছে কি দর্ণা দেয়। তো যেন আমাদের উচিত হবে, সকলের উচিত বেশি লাভে, দেখেন বরকত দেওয়ার মালিক কে, আল্লাহ তাআলা। আপনি বেশি লাভে গুদামজাত করবেন, বরকত শূন্য হয়ে গেল। আপনি অল্প লাভে কি, বলা হচ্ছে যারা সৎ ব্যবসায়ী এরা কাল কিয়ামতে শহীদদের সাথে থাকবে, সৎ ব্যবসায়ী। তো যিনি সৎ ব্যবসায়ী হবে সে তো গুদামজাত করতে পারে না,
করতে পারবেন জি। কারণ আপনার কাছে ইনশাআল্লাহ আসবো আবার, ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলমান রয়েছে এবং আজকে আমাদের এখন যে একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, জি চালিয়ে দিন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্থানীয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনব যে কন্যা সন্তানের ফজিলত। হ্যাঁ স্থানীয় ভাইয়েরা, আমরা অনেকেই জানি যে কন্যা সন্তানকে আমরা অভিশাপ মনে করি। হ্যাঁ স্থানীয় ভাইয়েরা, কন্যা সন্তানের জনক হওয়া, জননী হওয়া, পিতামাতা হওয়া কেমন ফজিলত, আসুন আজকে আমরা সেই সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ। আসসালামু প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কন্যাদেরকে খারাপ মনে করো না, নিঃসন্দেহে তারা ভালোবাসা প্রদর্শনকারী। দ্বিতীয়ত, যার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এবং সে তাকে কষ্ট না দেয় আর তাকে খারাপ মনে না করে এবং পুত্রকে কন্যার চেয়ে বেশি প্রাধান্য না দেয়, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রিয় নবী আরো ইরশাদ করেছেন, যখন কারো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ পাকের ফেরেশতারা সেই ঘরে এসে তখন বলেন যে আসসালামু আলাইকা আহলাল বাইত, তাত হে ঘরের অধিবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর ফেরেশতা ওই বাচ্চাকে অর্থাৎ ওই কন্যাকে তার পাকার ছায়ায় নিয়ে নেন এবং তার মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, এটা হলো একটি দুর্বল প্রাণ যে একজন দুর্বল থেকে ভূমিষ্ঠ হয়েছে। যে ব্যক্তি এই দুর্বল প্রাণের লালন পালনের দায়িত্ব নিবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাকের সাহায্য তার সাথে থাকবে। আল্লাহ আকবার। এবং সাথে সাথে যার তিনটি কন্যা সন্তান রয়েছে সে তাদের সাথে ভালো আচরণ করে তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
মাশাআল্লাহ। দর্শক, আমরা কন্যা সন্তানের ফজিলত শুনেছি, আল্লাহ তালা আমাদেরকে কন্যা সন্তানের প্রতি ভালোবাসা দান করুক। দর্শক, আমরা এই মুহূর্তে একটি নাতে পাক শুনবো ইনশাআল্লাহ, এরপর আমরা আমাদের আলোচনায় ফিরে যাবো ইনশাআল্লাহ।
তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তুমি মোর জান, তুমি
তোমার মেহমান
বানাও মোরে তোমার মেহমান ও গো প্রিয় নবী তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী তোমার তরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী তোমার তরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদের প্রাণকে উৎসর্গ করার তৌফিক দান করুক। আমরা আমাদের যে মাদানী ফুল শ্রবণ করেছিলাম সেটা হচ্ছে কন্যা সন্তানের ফজিলত নিয়ে। কামাল ভাই, ইসলাম আসলে কন্যাকে তো অনেক মর্যাদা দিয়েছে, মহিলাদেরকে অনেক মর্যাদা দিয়েছে, সে ব্যাপারে যদি
আসলে একটা জিনিস আমাদের দেশে এটা আছে
যে
ছেলেকে বেশি প্রাধান্য দেয়,
যে
মেয়ে তার তুলনায় বঞ্চিত।
জি,
এই জিনিসটা থেকে আমাদেরকে বাঁচতে হবে।
জি,
দেখেন ছেলেকে যত বেশি আদর করি কিন্তু ওই ছেলেই তত বেশি বৃদ্ধকালে মা বাপকে
কষ্ট দেয়।
বর্তমানে আছে কিছু লোক এভাবে কষ্ট দেয়।
জি,
আর যে মেয়েকে যত বেশি তুচ্ছ মনে করি ওই মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে মাকে তত বেশি কী করে সেবা যত্ন দেয়, বর্তমানে যেটা দেখা যাচ্ছে। তো এই জন্য ছেলে এটাও আল্লাহ নিয়ামত, মেয়েটো আল্লাহর নিয়ামত। মেয়েকে যদি যথাযথভাবে তালিম তারবিয়ত দিয়ে বানানো গড়া হয় তাহলে জান্নাত পাওয়ার সুসংবাদ আছে, কিন্তু ছেলের ক্ষেত্রে এই সুসংবাদটা নাই। তো জন্য মেয়েকে ইনকার না করি, মেয়েকে অবহেলা না করি, মেয়েকে বঞ্চিত না করি। অনেক সময় আছে এটা বাইও বলে, বাপও বলে বা অনেকে বলে, তোমার বিয়েতে 10 লাখ টাকা চলে গেছে, পরবর্তী সে যখন বাপের সম্পত্তিতে বাড়ি বিটার বা যে কোনো জায়গার বাঘ চায় তখন ভাইয়েরা বলে তোমাকে দেব
না,
তোমাকে বিবাহ সময় তো 10 লাখ টাকা গেছে গা। কিন্তু ভাই একবারও চিন্তা করে না, আমি বাপের 20 টাকার ব্যবসার মধ্যে বসে গেছি, বাপের 20 টাকা ব্যবসার উপর ভাইকে বাপ বসিয়েছে, ওই জিনিসটা ভাই চিন্তা করে না, আমি তো বোনের চাইতে 90 লাখ টাকা বেশি পেয়েছি। তো এই জিনিসটা সবার দেখা দরকার, মেয়েকে মূল্যায়ন করি, ছেলেকেও মূল্যায়ন করি, কাউকে বেশি কাউকে কম না করি। দেখেন আমি যদি মেয়ের সাথে তার হক থেকে তাকে যদি মেহরুম করি, মা বাপ তার জবাবদিহিতা করতে হবে, আর মেয়েকে যেটা দেওয়ার না দিয়ে ছেলেকে যদি বেশি করি এটার জন্য মা বাপকে কি জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমরা আজকে যারা যত ধরনের কাজকর্মের মধ্যে ব্যস্ত, দুনিয়ার মধ্যে সব থেকে যাবে কবরে এমন কিছু নিয়ে যায় যেটার কারণে মুক্তি পাওয়া যাবে, তো জন্য আমরা বৈষম্য সৃষ্টি না করি, সবাইকে আপন গতিতে দিলগুলো মহব্বত করি, মেয়েটাও আমার ছেলেটাও আমার। মেয়েকে দেখেন, মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তার শ্বশুর বাড়ির জিন্দগিটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, বাপের বাড়িতে যেভাবে সে দিলগুলো খেতে পারে যা করার করতে পারে সেটা শ্বশুর বাড়িতে করতে অনেক সময় পারে না। তো আমি তো বলবো ছেলের সাইতে মেয়ের দিকে বেশি খেয়াল করা দরকার, কারণ সে শ্বশুর বাড়িতে গিয়ে যদি সুখী না হয়, সে যদি আজকে ভালো খাবারটা আমি তাকে না খাওয়াইয়ে ছেলেকে খাওয়াচ্ছি, ছেলে তো ঘরে আসে সে খেতে পারবে, তার জন্য তো আগবান বাঁধা কিচ্ছু নাই। তো যেন মেয়েকে বেশি গুরুত্ব দিই, মেয়েকে বেশি প্রাধান্য দিই, কারণ মেয়ে এমন, দেখেন স্বাভাবিক আপনি যেটাই বলেন ছেলেরা মা বাপকে বৃদ্ধাশ্রমে পৌঁছিয়ে দেয় বা ছেলেরা মা বাপকে ফেলে বউ নিয়ে চলে যায়, কিন্তু মা ওই মেয়ে স্বামীকে নিয়ে মাকে দেখতে আসে।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কামাল ভাই খুব সুন্দর কথা আপনি বলছেন। এর মধ্যে আমাদের আরেকটা সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটি হচ্ছে সুস্বাস্থ্যের রহস্য। এটি আমরা প্রতিদিন একটি ডাক্তারি টিপস নিয়ে থাকি, ইনশাআল্লাহ আজকেও সেটা শুনবো। জি,
আসসালামু আলাইকুম। আমার প্রিয় ডায়াবেটিস রোগীবৃন্দ, আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।
আমরা আজকে প্রথমে আলোচনা করব আপনারা ডায়াবেটিস রোগী যারা আছেন তারা রমাদান মাসে কীভাবে আপনারা ঠিক থাকেন বা ঠিক থাকেন না। ডায়াবেটিস রোগীদের জন্য স্বভাবতই আমাদের কিছু পরামর্শ থাকে, আপনারা যেমন চিনি জাতীয় খাবার খাবেন না, আপনারা সরকারের অতিরিক্ত আছে সে ধরনের খাবারগুলো পরিহার করবেন, এবং আপনারা পাশাপাশি খেতে পারবেন না যেমন আপনারা জ্যাম, একটু জেলি, যেসব খাবারে বেশি বেশি পরিমাণ শর্করা থাকবে বা চিনিযুক্ত খাবার সেই খাবারগুলো আপনারা স্বভাবতই রমাদান মাসে খাবেন না। পাশাপাশি আপনাদের সাথে পরামর্শ থাকলো যে খাবারগুলো আপনারা খেতে পারবেন, যেমন আপনারা ধরেন আমাদের এই গরম চলে আসছে, গরমের মৌসুমে কিছু মৌসুমি ফল রয়েছে, প্রতিটা মৌসুমি ফলই আপনারা খেতে পারবেন, বিশেষ করে যেসব ফলের মধ্যে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন রয়েছে, যেমন আমলকি, কাঁচা আম, কাঁচা আমড়া, এরপরে আপনার হলো সবুজ আপেল, যে খাবারগুলো কিছু টক বা আপনার ভিটামিন সি সমৃদ্ধ সেই খাবারগুলো আপনার ইচ্ছা মতো খেতে পারবেন। কিন্তু যে খাবারগুলো একটু মিষ্টি হয়ে যাবে যেমন পাকা আমের ক্ষেত্রে আমাদের কিছুটা আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে খেতে, যেমন তরমুজ রয়েছে, আপনাদের বাকি রয়েছে এবং আনারস রয়েছে, যে খাবারগুলো অতিরিক্ত মিষ্টি হবে সেই খাবারগুলোর বিষয়ে আপনারা অবশ্যই অবশ্যই কিছুটা সচেতন হবেন। আমি কখনো আপনাদের পরামর্শ দিব না যে আপনি একেবারেই খাবেন না, সে পরামর্শ দিচ্ছি না, তবে হ্যাঁ পরিমিতভাবে খেতে হবে, নির্দিষ্ট একটা পরিমাণ রয়েছে। যেমন ধরেন যে আম খেতে পারবেন 30 গ্রাম, আপনি কাঁঠাল খেতে পারবেন 30 গ্রাম, এইভাবে এটুকু মেপে যে যেমন এক বেলায় 2 টুকরো আম খেলেন, 2 টুকরো আপেল খেলেন, বা 2 টুকরো কমলা খেলেন, বা আপনি 2 টুকরো কাঁঠাল খেলেন, অথবা তরমুজ খেলেন 2 টুকরো, অর্থাৎ আপনার যে ইচ্ছেটুকু খাবার যে ইচ্ছেটুকু সেই ইচ্ছেটুকু আপনি অবশ্যই পূরণ করবেন, তবে তা যেন অতিরিক্ত না হয়। যেহেতু আপনি জানেন যে আপনার চিনি সংক্রান্ত জটিলতা রয়েছে, ডায়াবেটিস রোগটা রয়েছে, তাই এই রোগের বিষয়ে সাবধান হওয়ার জন্য যেটুকু খাবার আপনার না খেলে আপনার জন্য ভালো সেটুকু খাবার আপনি খাবেন না, কিন্তু আপনার মনের তৃপ্তির জন্য যেটুকু খাবার খেতে চান সেটুকুই অল্প পরিমাণে খেতে পারবেন। ফলের পাশাপাশি আপনাদের জন্য যে পরামর্শ, সবজি প্রচুর পরিমাণে সবজি খেতে পারবেন আপনি, যে কোনো সবজি আপনার মৌসুমি যে কোনো সবজি রয়েছে, পেঁপে, শসা, গাজর, বিভিন্ন ধরনের শাক, তার পাশাপাশি আপনার হলো যে মৌসুমি যে তরি তরকারিগুলো পাওয়া যায় গরমকালে যেগুলো পাওয়া যায় সেগুলো সবগুলো আপনি যথেষ্ট পরিমাণে খেতে পারবেন, এ বিষয়ে কোনো বাধা নিষেধ নেই। তেলের বিষয়ে আমরা একটু বলবো, তেলের বিষয়ে আপনি রান্নার তেলে প্রয়োজনে 1-1.5 চা চামচ প্রতিদিন ন্যূনতম এইটুকু খাবেন, এর বেশি না খেলে আপনার জন্য ভালো। আপনার অতিরিক্ত তেল সেটি হজম করতে যেমন সমস্যা হয়, তেমনি যাদের কোলেস্ট্রল সমস্যা রয়েছে তা কোলেস্ট্রল সমস্যাকে বাড়িয়ে দিবে, ফলে আমি এই বিষয়ে আপনাদের কিছুটা সাবধান হওয়ার জন্য আপনাদের পরামর্শ দেব। এখন আমরা আসি, আপনি এর বাইরে খাবার দাবার পাশাপাশি খাবার দাবারগুলো কখন কোন সময় বেশি খাবেন, আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা সাধারণত ইফতারের পরে ফলগুলো রাখার চেষ্টা করবেন, সেহরির পরে সাধারণত ফলগুলো খাবেন না। আমরা স্বভাবতই পরামর্শ দিই যেমন আপনি স্বাভাবিক সময়ে যেমন রাতে আমরা ফল খেতে মানা করি খাবারের পরে, তেমনি এইভাবেই একইভাবে সেহরির পরে ফল খাওয়ার বিষয়ে আমরা কিছুটা আপনাদেরকে মানা করবো, কারণ এটা আপনাদের অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে, তাই যেটুকু ফল খাওয়া সেটি আপনি ইফতারেই শেষ করার চেষ্টা করবেন। আর ইফতারিতে আপনি ফলের পাশাপাশি একটা স্পেশাল মেনু করতেই পারেন আপনার জন্য, চাইলে সালাদ, আপনার বিভিন্ন ধরনের সালাদ বানাতে পারেন, সালাদগুলো আপনার জন্য যেমন স্বাস্থ্যকর হবে পাশাপাশি আপনার ফলের চাহিদাকেও পূরণ করবে প্রতিদিনের মতো করে। পাশাপাশি আপনাদের জন্য যেমন আমাদের যে প্রোটিন এবং ফ্যাটের যে চাহিদা তা অত্যন্ত সুন্দরভাবে আপনি পেতে পারবেন বাদাম থেকে, বিভিন্ন ধরনের বাদাম বাজারে পাওয়া যায় এখন অনেকটাই অ্যাভেলেবেল, আপনারা চাইলে বাদামগুলো কিনতে পারেন, সেই বাদামগুলো থেকে প্রতিদিন আপনি 5-6টি বাদাম বিভিন্ন প্রকারের তিন প্রকারের 5-6টি করে মোট 18-20টি বাদাম খেতে পারবেন, এটি আপনার প্রতিদিনের প্রোটিন এবং ফ্যাটের চাহিদা পূরণ করবে। এখন আমরা খাবারের পাশাপাশি আসি আপনাদের যে নিয়মিত যে হাঁটা যে পরামর্শ আমরা দিয়ে থাকি যে প্রতিদিন 30-45 মিনিট করে হাঁটবেন, সেই হাঁটাটা কখন হাঁটবেন? আমরা কখনোই বলি না যে আপনি 1-30 মিনিট হাঁটেন বা 1-45 মিনিট হাঁটেন, যেহেতু একের জনের শারীরিক সক্ষমতা একই রকম, তাই আপনাদের বিচারে যে ছেড়ে দিই যে আপনি যদি পারেন 1 টানা হাঁটতে অবশ্যই 1 টানা হাঁটবেন 30-45 মিনিট, যদি না পারেন ভেঙে মেঘে হাঁটেন। এখন কখন হাঁটবেন? হাঁটার জন্য আমরা প্রতিদিন যে নিয়মটা করে দিই যে আপনি যেমন আমরা নর্মাল স্বাভাবিক সময়ে ফজরের পরে অনেকে হাঁটতে পছন্দ করেন, অনেকে আবার সন্ধ্যায় হাঁটেন, অনেকে আবার দেখা যায় যে রাতে শোয়ার আগে হাঁটতে পছন্দ করেন, এখানে রমাদানের সময় একই রকম পরামর্শ যে আপনি ইফতারির পরে কিছুক্ষণ 15-20 মিনিট হাঁটলেন যদি প্রয়োজন মনে করেন, এবং এরপরে তারাবি পরে আসবেন। তারাবিটা কিন্তু একটা ব্যায়ামের মতো কাজ করেন, ফলে সেক্ষেত্রে আমরা হাঁটার ক্ষেত্রে বাধ্যবাধকতা কিছুটা কমিয়ে দিতে পারি, সেক্ষেত্রে যদি আপনি নিয়মিত তারাবির নামাজ আদায় করে থাকেন তাহলে আপনার হাঁটার পরিমাণ কিছুটা কমিয়ে দিলেও চলবে, কিন্তু আপনি যদি নিয়মিত তারাবি আর নামাজ আদায় করতে আপনার কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব যে তারাবি পরবর্তী সময়ে যদি সম্ভব হয় আপনার 15-20 মিনিট হাঁটবেন, এটি আপনার জন্য কার্যকর হয়ে দেখা হবে। এরপর রাতের বেলা যদি আসি, আপনি যদি সম্ভব হয়, যদি মনে করেন যে আপনার পক্ষে সেই সময়টা নিশ্চিত করা সম্ভব, তবে অবশ্যই যদি পারেন সেহরির আগে আপনি 10-15 মিনিট হেঁটে এসে ফ্রেশ হয়ে আপনার তাহাজ্জুদের সালাদ বা অন্য কোনো সালাদ থাকে সেটি আদায় করে এরপর আপনি আপনার সেহরি আদায় করতে পারেন। তারপরে আপনি আপনার মতো করে ফজর নামাজ পড়ে শুয়ে পড়তে পারেন। এটি হলো আপনাদের জন্য একটি স্বাভাবিক পরামর্শ। চাইলে এই পরামর্শ মেনে চললে আমার মনে হয় আপনার নিয়মিত হাঁটার যে আমাদের যে নিয়ম সেটি যেমন আপনার সুচারুভাবে পালন হবে, পাশাপাশি আপনার স্বাস্থ্য ইনশাআল্লাহ ভালো থাকবে।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা ডাক্তার মিনহাজ সাহেবের কাছ থেকে অনেক সুন্দর পরামর্শ শুনেছি, এবং বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে তিনি খুব ভালো পরামর্শ দিয়েছেন। এবং এমনিতেই প্রত্যেক রোগীর বা প্রত্যেক মানুষের কিন্তু এইভাবে ডায়েট কন্ট্রোল করা দরকার, বা এইভাবে যদি ইনশাআল্লাহ একজন মানুষ চলে তার হয়তো রোগ বালাই হয়তো তেমন একটা হবে না আমরা আশা করছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। কামাল ভাই,
এখানে একটা জিনিস, এই গুদমজাত এবং বর্তমান লকডাউন যে ক্ষেত্রে ব্যবসায়ী ক্ষেত্রে যাদের, আমার অনুরোধ তাদের কাছে, দেখেন এক তো মানুষ ঘরে বন্দি, অভাবে আছে, ইনকাম নাই। দ্বিতীয়, আপনি দ্রব্য মূল্য যেভাবে বাড়াচ্ছেন, গভর্নমেন্ট তো আপনাকে কাঁচা মাল যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এইগুলোর ক্ষেত্রে তো লকডাউন দেয় নাই। এটা তো সচরাচর যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছে, এটার জন্য আপনার দাম বাড়িয়ে মানুষ কি কষ্টের উপর খাড়ার উপর গা হয়ে দাঁড়ানোর কোনো তো মানি হয়ে ওঠে না। আমি তো বলবো যাদের আল্লাহ, আপনি যদি 20 বছর বা 40 বছর ব্যবসায়ী থাকেন, এই লকডাউনটা বছরে আমরা 2 বার পাইলাম, এবার আপনি এমন নিয়ত করেন না 40 বছর তো অনেক ইনকাম করেছি, এবার যেভাবে করে করছি ওই লাভে বিক্রি করে দেব, এটা হতে পারে তো, লাভ নেওয়াকে আমার উপর ফরজ হয়ে গেছে, আমি কি মানুষের জন্য কিছু করে দিতে পারি না? এটা আমাদের মাইন্ড বদলানো দরকার। দেখেন বিপদের উপর বিপদ আসা মানে তার মত টুকু আর কোথায় সে লুকাবে, এক তো ইনকাম নাই, দ্বিতীয় আপনি তার উপর দাম বাড়াই দিচ্ছেন। তো আমি বলবো যাদেরকে আল্লাহ ব্যবসায়ীর মর্তবা দিয়েছে, আপনাকে এবিলিটি দিয়েছে ব্যবসা করার ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছে, আপনি এই লকডাউনের সময় দাম বাড়ানোর পরিবর্তে কিভাবে কমিয়ে তাকে সহযোগিতা করবেন এই মাইন্ডটা নেন না ভাই। কিভাবে কমানো যায়? সম্ভব অসম্ভব কিচ্ছু না, একদম সম্ভব। যে আমি বলি আমি মুনাফা করবো না, আরও যদি বলি না ঠিক আছে আমি অর্ধেক রেখে নিজের থেকে বুদ্ধি ফিরে দেবো, এটাও তো হতে পারে। দেখেন সবাই কিন্তু জাকাত নেয় না, সবাই জাকাত নেওয়ার এবিলিটি রাখে না। আপনি ফেরেস টাকা থেকে মূল্য কমিয়ে দেন, ওটা তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এই জন্য সবাই বিশেষভাবে গুদমজাতটাকে আমরা বয়কট করি, আর মানুষের জন্য স্পেস ওপেন করি, আসানিওয়ালা স্পেস করি, যেন মানুষ সহজভাবে জীবন যাপন করে, সহজভাবে যেন ইবাদত করতে পারে। এই করোনার মুশকিলাত এই সময়ে মানুষের, আমি তো বলবো যত আসানি আছে আমরা সমস্ত আসানির জন্য লোকদেরকে দেওয়ার ব্যবস্থা করি, কারণ মানুষের সাথে আসানি করা মওলার দরবার থেকে আসানি পাওয়া, মানুষকে দয়া করা মওলার দরবার থেকে দয়া পাওয়া, মানুষের জন্য দেখেন এই খাবারের যে একটা ইন্তেজাম, আপনি যা কাউকে ফেড করে খাবিয়ে খাবার দেওয়ার পর যে দোয়াটা পাইবেন, এটা এখন সময়। এই জন্য ইফতার করবে, সেহেরি করবে, আসানি করে। আমি তো বলবো যারা আজকে অনুষ্ঠান দেখতেছেন ব্যবসায়ী ভাই, সিন্ডিকেট না দেখি, দ্রব্য মূল্য উদ্যোগতি সবাই নিচ্ছে, আমি কেন নেব? আমি মওলার থেকে নেব। আমি দুনিয়ায় দেখেন আপনি যা কিছু করেন সব দুনিয়াতে থেকে যাবে, এমন কিছু করে যায় যেটা মওলা থেকে নেবে
ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কলগুলো শুনবো। জি, কল চালিয়ে দিন।
আমার নাম আব্দুল গোহর, শিরোপার মুর্শিগঞ্জ। আপনাদের মাতানির চ্যানেল আমাদের অনেক ভালো লাগে, মাতানির চ্যানেল দেখি আমি অনেক পরিবর্তন হয়ে গেছি, আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক পরিবর্তন হই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে থাকুন ইনশাআল্লাহ আরও অনেক কিছু শিখতে পারবেন। ইনশাআল্লাহ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মাদানির চ্যানেল দেখার দাওয়াত দিন। জি, পরবর্তী কল।
আমি আকরা সাতরাতে বলছি বান্দরা, আমার নাম ফেরদৌস মিয়া।
আপনাকেও ধন্যবাদ, আপনারও শুকরিয়া আদায় করছি। জি, পরবর্তী কল।
আমার নাম হলো মোহাম্মদ শরীফ মিয়া, সিলেট ডিস্ট্রিক্ট সাতক্ষণা। আলহামদুলিল্লাহ, বদরুল ছিলেন আমরা প্রিয় চ্যানেল, আমরা সবসময় দেখি, বিশেষ করে কামাল ভাই এদিন আই এদিন আমি পুরো চ্যানেলটা দেখি। কামাল ভাই আমাদের দোয়া কথা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বাতনজাতকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আপনাদের, আপনারা যে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে সেভাবে দিতে থাকবেন ইনশাআল্লাহ, এবং দোয়া করবেন যাতে এটি কালকে আমাদের দিন আমাদের জন্য নাজাতের একটি ব্যবস্থা হয়ে যায়। দর্শক, আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটি হচ্ছে ফাইজানে দোয়া। দোয়া সম্পর্কে অনেকেই জানেন না, আমরা ইনশাআল্লাহ এই সেগমেন্টের মাধ্যমে দোয়া সম্পর্কে দর্শকদেরকে কিছু মূল্যবান তথ্য দেওয়ার চেষ্টা করব। জি, চালিয়ে দিন।
প্রিয় ইসলামী বেলা মাদানী চ্যানেলের দর্শক, দোয়ার গুরুত্ব, এই দোয়া আমরা কেন করব? আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে আরো ইরশাদ করছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারে আমার ইবাদত থেকে বিমুখ, ওরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। কোরআনুল করিমে অন্য আয়াতে ইরশাদ করছেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররউ ওয়ালাকিন কসাত কুলুবুহুম وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ। আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হলো তখন তারা কেন বিনীত হলো? অধিকন্তু তাদের হৃদয় কঠিন হয়েছিল এবং তারা যা করেছিল শয়তান তা তাদের দৃষ্টিতে সুন্দর করে দেখিয়েছিল। দোয়ার মাধ্যমে বিনীত হওয়া যায়, আল্লাহ তাআলার কাছে নম্র হওয়া যায়। এই জন্য আমাদের উচিত দোয়া করা, দোয়া থেকে যেন আমরা বিমুখ না। যত কঠিন মুসিবত হোক, যত বড় কাজ হোক, এটা দোয়ার মাধ্যমে করা সম্ভব। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে দোয়া করার এবং দোয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন।
আমিন আমিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, অবশ্যই যে কোনো মুসিবত পেরেশানি যখনই আমরা ফেস করব, তখন আমাদেরকে আল্লাহ তাআলা দরবারে দুটি হাত তুলে দেওয়া উচিত, দোয়া করা উচিত। আমরা ইনশাআল্লাহ কামাল ভাইয়ের কাছ থেকে শুনবো। কামাল ভাই, যে দোয়ার সম্পর্কে আমরা যে শুনেছি,
দোয়া রমজানের মধ্যে প্রতি মুহূর্ত দোয়াটাই।
জি,
কারণ বিশেষভাবে ইফতারের সময়,
জি,
যেটা আমরা সবাই খাবারের বিভিন্ন আইটেম নিয়ে ব্যস্ত থাকি, বানানোর ক্ষেত্রে সাজানোর ক্ষেত্রে বিভিন্নভাবে সময়টা নষ্ট করি। আজকে থেকে আমরা একটা জেহেন বানাই, কারণ আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের টাইমে স্পেশাল ওই সব গুনাহগারদেরকে মাফ করে যাদের উপর জাহান্নাম অবধারিত। তো আমরা জানি না আমাদের অবস্থান কোথায়, তো জন্য উচিত হবে ইফতারের টাইমটা, ইফতারের ওই মুহূর্তে যারা ঘরে আসি, ঘরে ছেলে সন্তানকে নিয়ে বা বাজারে থাকলে দোকান যে যেখানে আসি, দোয়া করি। দোয়া এটা ইবাদতের মগজ বলা হচ্ছে। দোয়া এটা এমন একটা জিনিস, মওলার নৈকট্য পাওয়ার কি সহজ একটা কি মাধ্যম। দোয়া এমন একটা জিনিস, বান্দা মওলাকে রাজি করার সহজ একটা কি পন্থা মনে করেন। তো এই জন্য বন্দার যা যা জরুরত, যা যা তার দরকার, মওলার দরবারে দোয়া বেশি বেশি করি আর প্রতি মুহূর্তে দোয়া করি এবং করাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট বাচ্চাদেরকে দোয়া করাই দিয়ে দোয়া করাইতেন। ছোট বাচ্চাকে বলতেন, আপনি আমার জন্য দোয়া করেন যেন উমর মাগফিরাত পেয়ে যায় বা হিসাব পার পেয়ে যায়। তো আমরাও ঘরে যখন তাকি, বাচ্চাকে বলি, বাচ্চা তুমি দোয়া করো। এভাবে দোয়ার ক্ষেত্রে আগ্রহী হই, কারণ দোয়া এমন একটা ইবাদত। বন্দার যত মুশকিলাত দুনিয়াতে যাচ্ছে না, আল্লাহর দরবারে দোয়ার কারণে মুশকিলাত হয়ে যায়, দূর হয়ে যায়। কিন্তু দোয়া করার ক্ষেত্রে আমরা কৃপণতা না দেখাই, দোয়া বেশি বেশি করে দেখেন। হায়াতুন নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে দেখেন, ঘুম যাওয়ার সময় দোয়া করতেছে, ঘুম থেকে উঠার পরও দোয়া করতেছে, খাওয়ার গ্রহণ করার আগে দোয়া, খাবার খাওয়ার পরও দোয়া,
জি,
প্রতি ঘরে ঢুকার সময় দোয়া,
বের
হওয়ার সময় দোয়া, উপরে উঠতো আল্লাহ বলে, নামতে সুবহানাল্লাহ বলে, প্রতিটি
ওয়াশরুমে যাওয়ার সময়
ওয়াশরুমে গেলে দোয়া, বের হলো দোয়া,
বাহনে ওঠার সময় দোয়া,
গাড়িতে সওয়ার হন বা পানিতে স্টিমারে সওয়ার হন বা বিমানে, প্রতিটি ক্ষেত্রে দোয়ার তাগিদ দেওয়া হচ্ছে। দেখেন প্রতিটি দোয়া এটা শিখানোর কারণ কি? দোয়ার জন্য হাত উঠানো শর্ত না, হাত উঠানো এটা দোয়ার আদব, দোয়ার সিস্টেম। কিন্তু দোয়ার জন্য যে হাত উঠাতে হবে এটা বাধ্যতা নাই, কিন্তু দোয়া প্রতিটি মুহূর্তে করার জন্য হায়াত নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আমাদেরকে কি দিচ্ছে?
তাগাদা দিচ্ছে,
তাগাদা দিচ্ছে। তো আমরা যেখানে সুবিধা হাত উঠাই, যেখানে সুযোগ নাই মনে মনে হলে করে নিই। যেমন আমরা যখন গাড়িতে সরি, উঠি, দোয়া পড়ি, তখন হাত উঠাই না। তো যখন হাত উঠার ক্ষেত্রে হাত উঠাবো, যখন এমনি দোয়া এমনি দোয়া করব, কিন্তু দোয়া তো প্রতিটি মুহূর্ত করি,
করি
দোয়া করার অভ্যাস করি, দোয়া সন্তানকে শিখাই, দোয়া পরিবারদেরকেও শিখাই। কিন্তু আফসোসের বিষয়, এক্ষেত্রে আমাদের মনে হয় বেশি গাফলতি দেখা যাচ্ছে, এই গাফলতিটা দূর করি। কারণ যেমন আপনি একটা দোয়া আছে যে এই দোয়া যারা সকালে বা দিনে তিনবার পড়ে, তারা বিষাক্ত ফুকা মাকড়ের কামড় থেকে কি থাকবে? নিরাপদ থাকবে। একটা দোয়া আছে যারা সকালে সন্ধ্যায় তিনবার তিনবার পড়ে, তারা তাদের ইমান, জান, মাল, সন্তান, পরিবার হিফাজতে থাকে। তো আমরা সবাই চাই সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, মুশকিলাত টেনশন মুক্ত থাকুক, পরেশানি থেকে মুক্ত থাকুক। তো যে দোয়াকে আমরা হাতিয়ার বানাই, এমন তো মুমিনের দোয়া হচ্ছে আসল হাতিয়ার। তো দোয়া সর্বদা করি, করার জন্য ব্যস্ত থাকি, অপরকে দোয়া করার উৎসাহ দিয়ে থাকি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, খুব সুন্দর আলোচনা আমরা শুনেছি কামাল ভাইয়ের কাছ থেকে, এবং দোয়া আমাদেরকে অবশ্যই করা উচিত। এখন আমরা একটি নাতে পাক শুনবো ইনশাআল্লাহ, এরপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো, এবং সেগমেন্ট রয়েছে আমাদের আরেকটি, সেটাও ইনশাআল্লাহ সেই ব্যাপারে আমরা সেটা থেকে আমরা মাদানী ফুল গ্রহণ করবো।
কি যে মহান তোমার দরবার, হে রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার, হে রসূলে দরবার, দয়ার ভণ্ডার, হে রসূলে আরবি, তোমার দরবার, দয়ার ভণ্ডার, হে রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার, হে রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার, হে রসূলে আরবি, অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসবো রওজায়, ইয়া রাসূলাল্লাহ, অশ্রু যখন আসবো রওজায়। দিদার হে রসুলে আরবি আকা দিও মোরে তোমার দিদার হে রসুলে আরবি শূন্য হাতে ফিরে না কে তোমার দরবার হতে আকা শূন্য হাতে ফিরে না কে তোমার দরবার হতে তোমার দরবার হে রসুলে আরবি কতই মহান তোমার দরবার হে রসুলে আরবি আতারের প্রতি দিও দয়ার দৃষ্টি হে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আতারের প্রতি দিও আকা দয়ার নজর হে নবী বলে দাও তাকে গোলাম তোমার হে রসুলে আরবি বলে দাও তাকে গোলাম তোমার হে রসুলে আরবি কি যে মহান তোমার দরবার হে রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার হে রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার হে রসুলে আরবি
আল্লাহ তাআলা আমাদেরকে বারবার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বা আদব হাজিরে নসিব করুক।
বরকতের একটা কথা জি রয়ে গেছে জি, যারা দোয়া করে যারা করে না তাদের মধ্যে পার্থক্য আছে।
আচ্ছা,
যেমন হাদিস শরীফের মধ্যে আছে এরকম, বান্দা নামাজের পর
জি
সালাম ফিরানোর পর আল্লাহ তাআলা সানাহানি হামদ করে
জি
আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে
জি
দোয়া যদি করে
জি
আল্লাহর প্রশংসা করা নবীর উপর দরুদ শরীফ পড়া এরপর আপনি হাত তুলে দেন দোয়া করেন নামাজে, আল্লাহ নবী বলতেছে যা দোয়া করা হবে যা তুমি চাইবা আল্লাহ তোমাকে সেটা প্রদান করবে।
সুবহানাল্লাহ,
প্রত্যেক নামাজের পর
সুবহানাল্লাহ
একটা এক। আর হায়াতের নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর মুসল্লির দিকে মুখ ফিরিয়ে আল্লাহ তাআলা রহমাতুল আলামিন বলতেছে দোয়া করতেন।
আচ্ছা,
মুসল্লির দিকে দেখা যায় তারা কবর স্থানে যায় জিয়ারত করতে। মনে করো এটা আমার সামনে কবর, পিছনে এখন পশ্চিম কেবলা, এখন আমি এদিকে তার জন্য ইশারে সওয়াব করতেছি সূরা ফাতিহা বা যে কোনো কিছু পড়তেছি, ঠিক আছে পড়তেছি, যখন দোয়ার টাইম হয় সে ঘুরে কিবলার দিকে হয়ে যায়, এটা কোন ধরনের আচরণ? দেখো জিয়ারত করা মানে সাক্ষাৎ, আমি আমার মা বাপের কবর জিয়ারত করতে গেছি সাক্ষাৎ করার জন্য, দোয়া নামাজের জন্য কিবলা সত্য, দোয়ার কিবলা হচ্ছে আসমান, দোয়ার হাতের তালুর কিবলা হচ্ছে আসমান। এখন আমি নামাজের জন্য কিবলা করলাম, ঠিক আছে, এখন দোয়ার ক্ষেত্রে আমি আমার যার যাকে জিয়ারত করতে গেলাম তাকে ফিস দিয়ে কেন আমি আবার কিবলা দিকে ঘুরে যাচ্ছি? এই জন্য কিছু মানুষ হয়তো বেশি বুঝে বা বুঝে না, কিরে ভাই দোয়ার জন্য কিবলা পশ্চিম সত্য না, দোয়ার হাতের তালুর কিবলা হচ্ছে আসমান, দোয়া করো ওইদিকে ফিরে দোয়া করো, জিয়ারতকারী খুশি হবে। এখন কেন আপনি ঘুরে যাচ্ছ, এটা একটা বিষয়। সেই জন্য আমরা বেশি বেশি দোয়া করি, আর দোয়া কবুলের রমজান ছাড়া প্রতিটি নামাজের পর সালাম ফিরানোর পর দোয়া কবুলিয়তের হাদিস শরীফ মোতাবেক সবচেয়ে উত্তমটাই। এই জন্য নামাজ সালাম ফিরে দোয়া করি, আল্লাহর দরবারে দোয়া করি, আর বিশেষভাবে এই রমজানে সর্বক্ষেত্রে দোয়া করি,
সবসময়
দোয়া করি, সুন্নত নামাজের পরও দোয়া কবুল হয়, সুন্নত নামাজের পর এই সময়ও দোয়া করি। তো দোয়া করি আল্লাহ আমাদেরকে করোনা মুক্ত দেশ দান করুক, আর গুদম জাত ব্যবসায়ী থেকে হিফাজত করুক।
আমিন আমিন। আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনে ইনশাআল্লাহ আবার কামাল ভাইয়ের কাছে ফিরে আসবো। জি,
রাস্তা পারাপার করার সময় মানুষ আজকাল মোবাইল ব্যবহার করছে, রেল স্টেশনে বলুন, মানুষ মোবাইল ব্যবহার করে যাচ্ছে, সিঁড়িতে উঠতে, সিঁড়ি থেকে নামতে। যেমন এখন বৃষ্টির মরশুম, বৃষ্টি হচ্ছে ও সিঁড়িতে বৃষ্টির পানিও আছে, আপনি মোবাইল ব্যবহার করতে করতে যাচ্ছেন, দেখতে থাকুন কি হয়, কি হবে, মোবাইলও যাবে, হাড্ডিও যাবে। মোবাইল ঠিক হোক বা না হোক, হাড্ডির যা হবে তা তো আপনি বুঝতেই পারবেন। রাস্তা অতিক্রম করতে করতে মেইন রোডে ফুটপাতে আচমকা ধাক্কা লাগলো, হঠাৎ ধাক্কা খেয়ে গেলেন, খুঁটির সাথে ধাক্কা লাগলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন। এমনকি দেখা যায় লোকেরা গাড়ি চালানোর সময় মোবাইলও ব্যবহার করে থাকে। কিছুদিন পূর্বে আমি গাড়ি ড্রাইভ করছিলাম, একজন ব্যক্তি হেলমেট পরিধানরত ছিল, আর তিনি হেলমেটের ভেতর মোবাইল ঢুকিয়ে কথা বলার চেষ্টা করছিলেন। আল্লাহু আকবার, আমি তাকে কিভাবে বুঝাবো, ভাই হেলমেট পরিধান করে দাওয়াত কেন দিচ্ছেন, কেন নিজের বিপদ নিজে ডেকে আনছেন? ভাই আমার হেলমেট, বুঝতে পারিনি কথা, তিনি আমাকে বলছেন, কেন কেন পরীক্ষা নিচ্ছেন নিজের? অনেকে মনে করে থাকে যে আরে কিছুই হবে না, কিন্তু আদৌ কি কিছু হবে না, নাকি হতে হতে আমার অ্যাক্সিডেন্টই হয়ে যাবে? তো গাড়ি হোক বা মোটরসাইকেল, যখন আপনি ড্রাইভ করছেন প্লিজ মোবাইল ব্যবহার করবেন না।
মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর টিপস শুনেছি যে সামনে বৃষ্টির মৌসুম, তো এই সময় আমরা যেন মোবাইল ব্যবহার করতে যেন সতর্ক থাকি, এবং সাথে সাথে বিশেষ করে যারা ড্রাইভ করেন তারা যেন মোবাইল ব্যবহার থেকে দূরে থাকেন। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শুধু মোবাইল ব্যবহার করে গাড়ি চালানোর কারণে হয়ে থাকে। তো আমরা যদি নিজেরা সতর্ক থাকি, ইনশাআল্লাহ আমাদের পেছনে আমাদের সাথে যে আমাদের পরিবার রয়েছে তারাও নিরাপত্তায় থাকবে। কেননা একটি পরিবারের কর্তা যদি চলে যায়, কার কিছু হয়ে যায়, তাহলে পরিবারের আরও বেশ কয়েকজন, তার স্ত্রী সন্তান সমস্যায় পড়ে থাকে। তাই আমরা নিজে বাঁচলে আমাদের পরিবার বর্গকেও বাঁচাতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের সময় একদম শেষ পর্যায়ে, আমরা কামাল ভাইয়ের কাছ থেকে কিছু মাদানী ফুল শুনবো আজকের বিষয় নিয়ে।
মোবাইলের একটা কথা বলি, কিছু যুবক আছে এখন মোবাইলের মধ্যে লাইভ দেয় রেকর্ডিং, সে কিভাবে চালাইতেছে বাইকটা,
যে
কার থেকে কে গতি বাড়াইতে পারে।
আচ্ছা, ওই সময় লাইভ দেয়?
ওই সময়। তো আমি তাদেরকে বলবো, দেখো বাবা, আপনি হয়তো কিছুক্ষণ লাইফে দুনিয়াকে আনকমন কিছু দেখানোর জন্য নিজের লাইফটা নষ্ট করে দিচ্ছ, এর কোনো মানে হয়? আমি বেঁচে না থাকলে আমার নাম দিয়ে ফায়দা কি? এই জন্য এমন কিছু কর্ম না করে, এমন কোনো কর্ম না করি যে কর্মের দ্বারাই আমার পিছনে পরিবার, আমি নিজে আফসোস করা লাগে। এই জন্য স্বাভাবিক ক্ষেত্রে মোবাইল বর্তমান এমন একটা, মোবাইলে তো সুবিধা আছে কিন্তু অসুবিধা বেশি হয়ে গেছে। আজকে রমজানের দিন অনেক আছে শুধু মোবাইল চাপতেছে, কিরে ভাই মোবাইল না চাইবা, কোরআনটা দেখো না, কোরআনটা পড়ো না, মোবাইল না পড়ে নফল ইবাদত বেশি করো না, না এই মোবাইল দিয়ে কি দেখে দেখে সময় না পার করে। হ্যাঁ, যারা মোবাইলে মাদানি জাল দেখে তাদের জন্য তো এটা ভালো একটা দিক। তো মোবাইলটাকে ব্যবহার জরুরত অনুযায়ী করি তার বাইরে না করি। আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক। তো ফরিজেছে আমি বলবো গুদম জাত বা যারা করার অভ্যাস বা যারা এটা জেহেন দেয় গুদম জাতের চাইতে নেকিটাকে গুদম জাত বেশি করি। হ্যাঁ, আপনি শস্য সামগ্রী হয়তো গুদম জাত করবা, উল্টা দারিদ্রতা এসে যাবে। আপনি বেশি ইবাদত করে ইবাদতের গুদম জাত করেন, ফরকালে এটা কাজে আসবে। আর এটা গুদম জাত করার ইবাদতের জন্য সবচেয়ে উত্তম সময় রমজান। কারণ আপনি নফল যে কোনো একটা নামাজ পড়বা, নফল যে কোনো একটা কাজ করবা, আল্লাহ তোমাকে ফরজ বড় সওয়াব দেবে। তো এখন তো গুদম জাত ইবাদতের করো না, ইবাদতের গুদম জাত করি। এক এখন আমি যদি একবার সুবহানাল্লাহ করি, এটা অন্য বলা বারাস থেকে 70 গুণ বেশি কি সওয়াব আছে, এটাকে গুদম জাত করি। আমি কোরআন পড়ি, আমি দরুদ শরীফ পড়ি, আমি মানুষের সহযোগিতায় হাত বাড়াই। অর্থাৎ এক কথা, আমরা আমাদের এই সময়টুকুকে পরোপকারে আল্লাহর ইবাদতে নবীর তরিকায় অতিবাহিত করে গুদম জাত ইবাদতের জন্য করি। আর যত গুদম জাত আছে এটা সাধারণ মানুষের জন্য খুলে দিই, উন্মুক্ত করে দিই, লাভ কি হবে? দেখেন হাদিস শরীফের মধ্যে আছে এভাবে, যার সারমর্ম, বন্দার জন্য যত আমি দেব আল্লাহ আমাকে আপনাকে তার চাইতে অনেক অনেক গুণ আরো বেশি দেবেন। অর্থাৎ আমি যাদেরকে দান খায়রাত করবো, দেখেন স্বাভাবিক একটা দান অথবা একটা সরিষার দানা আপনি যদি মাটির মধ্যে যদি কি শ্বাসের জন্য
রোপণ করেন,
রোপণ করেন, একটা থেকে 100 অথবা 700টা জন্ম নেবে। তো আমি এই এক প্রকার মহামারী ভয়াবহ এই লকডাউনে আমি যত বেশি মানুষের সহযোগিতায় এগিয়ে আসবো, তত বেশি নেকির গুদামে আমার নেকি
চলতে
থাকবে, জমা হবে, সঞ্চয় হবে। আর এর সুফল দেখেন, আপনি দুনিয়ার মধ্যে যত গুদম জাত করো না, আপনার জন্য গুণাগার বলা হচ্ছে, অপরাধী বলা হচ্ছে, এটা আপনার জন্য অকল্যাণ বলা হচ্ছে। আর নেকির কাজ যত গুদম জাত করবা নেকি করে করে, ওটা পরকালে তত শান্তির কারণ হবে। তো আমরা গুদম জাত করি নেকি, গুদম জাত করি সৎ ব্যবসা, গুদম জাত করি মা বাবার সেবা, গুদম জাত করি মানব সেবা, গুদম জাত করি গরিব দুঃখী মানুষের, আর গুদম জাত করি যথাযথ জাকাত আদায় করি। অনেকে তো এখন কি বলবো, বলে এই এই লকডাউন সারা বছর ব্যবসা হয় না, কি জাকাত দেব, জাকাত তো নাই। ও ভাই, জাকাত ব্যবসা হোক না হোক এটার উপর না, জাকাত হবে আপনার নিসাবের উপর। নিসাব পরিমাণ টাকা এসে গেছে, জাকাত এক বছর যদি হয়ে যায় জাকাত ফরজ হয়ে গেছে। এখন আপনার ব্যবসা থাকুক বা নাই থাকুক, আপনার কাছে
টাকা তো আছে,
1,00,000 টাকা আছে, 2,500 টাকা জাকাত ফরজ, 1,00,000 টাকা আছে, 2,50,000 টাকা ফরজ, 100,00,000 আছে, 2,50,000 টাকা ফরজ, 1,000,00,000 আছে, তাহলে এই শরীফান জাকাত ফরজ। তো জাকাত আদায় করি, আর এই আদায় করে নিজের কবরে আদায়কৃত সওয়াবটুকু নিয়ে গুদম জাত করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, নেকির কাজে বেশি অগ্রণী ভূমিকা রাখে।
জি আমিন, আমিন, আমিন। দর্শক, আমরা খুব সুন্দর কথা শুনেছি কামাল ভাইয়ের কাছ থেকে, যে আমরা তো দুনিয়াবি জিনিসকে গুদামজাত করছি, কিন্তু এই রমজানের মুহূর্তে আমরা যদি বেশি পরিমাণে ইবাদত করি তাহলে সেটা আমাদের নেকির পাল্লাকে ভারী করবে ইনশাআল্লাহ। তার সৎকায় আমরা হয়তো কিয়ামতের দিন আর আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এবং এই রমজান মাস এটি হচ্ছে একটি ইবাদতের কারণে, অর্থাৎ একটি নফল ইবাদত ফরজের সমান হয়ে যায়। ফরজের সওয়াবকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তারপর যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে বা একবার দরুদ পাক বলে, সেটার সওয়াব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ এখন হচ্ছে যে আপনার, আমরা সাধারণভাবে বলি না, কোনো সুপার মার্কেটে যদি যাই আমরা, সেখানেই আপনার লটারির দেওয়া হয়, অফার দেওয়া হয়, যে যত বেশি কিনবেন তত বেশি অফার, যাই কিনুন না কেন অফার। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অফার এসেছে, তো তাই সেটা আমাদের উচিত যাতে আমরা লোফে নিই, যতটুকু সম্ভব আমরা আমাদের ইবাদত করতে থাকি, আমাদের মুখকে জিকিরুল্লাহ এবং দরুদ পাক দ্বারা সজ্জিত করতে থাকি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমরা নিজেদের জাকাতকে বিশেষ করে আদায় করি। কামাল ভাই যেটা বলেছেন যে এই আজকের যে যদি আমরা জাকাত না দিই, সেটা কালকে কিয়ামতের দিন আমাদের জন্য আজাবের একটি বিরাট একটা ব্যবস্থা হবে। এবং বিশেষ করে কারুন ধ্বংস হয়েছে শুধুমাত্র সে জাকাত না দেওয়ার কারণে, সে মাটিতে ধসে গেছে এবং কেয়ামত পর্যন্ত সে মাটির নিচে ধসতেই থাকবে। দর্শক, যদি আল্লাহ না করুক, এরকম যদি আমাদের হয়ে যেত, মাযাল্লাহ, আল্লাহ আমাদেরকে পানাহ দান করুক, তো আমাদের কী হতো? তো যারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এবং যাদেরই টাকা রয়েছে তারা, অর্থাৎ অনেক সময় তো যারা অল্প, যাদের টাকা আছে তারা অল্প টাকাগুলো জাকাতগুলো দিতে তাদের সমস্যা হয় না, দিয়ে দেন। কিন্তু যারা হাজার কোটি টাকার মালিক তারা হয়তো একটু অলসতা বোধ করেন বা এটাকে, এটা ওদের অঙ্কটাও বেশি জাকাতের, তো তাদের উচিত বেশি পরিমাণে জাকাত দেওয়া। আপনি অবশ্যই জাকাত দিন, আপনার আত্মীয় স্বজনকে দিন, দিনই সংগঠনগুলোকে, দিনই মাদ্রাসাগুলোকে, বিশেষ করে সুন্নি মাদ্রাসাগুলোকে আপনি অবশ্যই জাকাত দিন, এবং সাথে সাথে আপনার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামীকে আপনি ভুলবেন না, দাওয়াত ইসলামীকেও আপনি জাকাত দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের জাকাতের একটি অংশ আপনারা আমাদেরকে দিতে পারেন। কেননা দাওয়াত ইসলামের সম্পর্কে আপনারা জানেন, দাওয়াত ইসলামের কাজ সম্পর্কে জানেন, দাওয়াত ইসলামের পুরো বাংলাদেশে অনেকগুলো মাদ্রাসা রয়েছে, অনেকগুলো হিফজখানা রয়েছে যেগুলো বিনামূল্যে পড়ানোর চেষ্টা করে হয়ে থাকে, এবং সাথে সাথে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে দাওয়াত ইসলামের যেগুলো আপনারা মাদান চ্যানেলে দেখছেন জানেন। তো আপনাদের জাকাতের একটি অংশ আমরা আশা করছি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মনকে সুবাসিত করে রমজান।